আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাআদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ প্রিয় ইসলামী ভাইরা, মাদিনা চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের গন্তব্য কোথায় অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহর প্রিয় হাবিব, আখেরি নবী, নূরানি নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার অগণিত ফজিলত বারাকাত রয়েছে। যেমন কিতাবের মধ্যে রয়েছে, যে ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর যত বেশি পরিমাণ অধিক হারে দরুদ শরীফ পাঠ করবে, এই দরুদ পাঠকারী কিয়ামতের দিন সমস্ত মুশকিলাত, ফেরেশানি, বিপদ থেকে তাড়াতাড়ি মুক্তি পাবে। আসুন না আমরা কিয়ামতের দিন তাড়াতাড়ি মুশকিলাত থেকে মুক্তি পাওয়ার নিয়তে যতদিন বেঁচে আছি বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করি। আসুন মহাব্বত একবার দরুদ পড়ি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের গন্তব্য কোথায়? কবরে আরামে ঘুমানো। আমাদের গন্তব্য কোথায়? জীবন আরামে অতিবাহিত করা। প্রিয় ইসলামী ভাইরা, আমাদের টার্গেট কি, আমাদের লক্ষ্য কি, এই গোলটা নির্ধারণ করা দরকার। জিন্দেগি সুখের সাথে সাথে পরকালও সুখের, তাই আমাকে আপনাকে মাওলার দেওয়া তর তরিকার উপর চলতে হবে। যেমন কিতাবে আছে একটা ঘটনা, যারা আমাদের গন্তব্য কোথায় চিন্তা করে না, টার্গেট রাখে না, যেটা হবে দেখা যাবে, তাদের জন্য এই ঘটনাটা বেশি মনে হচ্ছে প্রয়োজন। কি ঘটনা কিতাবের মধ্যে আছে? হযরত আব্দুল্লাহ বিন যায়িদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, আমি একবার চাঁদের প্রথম রাতে কবরস্থানে পাশ দিয়ে যাচ্ছিলাম, যাওয়ার সময় দেখলাম একজন ব্যক্তি কবর থেকে বের হলো, তার শরীরে শিকল দিয়ে বন্দি, আর দুইজন ব্যক্তি তাকে কবরে টেনে নামাচ্ছে যে বের হয়েছে। এই অবস্থায় দেখে মৃত ব্যক্তি যে বের হয়েছে তাকে কবরে আবার পুনরায় টেনে নেওয়া হয়েছে, কবরের ভিতরে তাকে প্রবেশ করানো হলো, মৃত ব্যক্তিকে আযাব দিচ্ছে, আঘাত করা হচ্ছে, তার উপর প্রহার করা হচ্ছে। তখন মৃত ব্যক্তি বলতে লাগলো, আমি কি নামাজ পড়তাম না, কেন আমাকে মারতস, আমি কি ফরজ গোসল হলে গোসল করতাম না, কেন আমাকে মারতস, আমি কি রোজা রাখতাম না, আমি তো রোজা রেখেছি, কেন আমাকে আঘাত করা হচ্ছে। তখন যারা ওই মৃত ব্যক্তিকে আযাব দিচ্ছে, যা প্রহার করতেছে, তাদের মধ্যে কেউ বলে উঠল, হ্যাঁ তুমি তো সব করতে, নামাজও পড়তে, রোজা রাখতে, ভালো কাজ করতে, কিন্তু যখন তুমি দেখতে উপরে নেককার সব কিছু, কিন্তু একাকি হলে গুনার কাজ, এই ধরনের অভ্যাস থেকে আল্লাহ সবাইকে হিফাজত করুক। আল্লাহ আমাদেরকে জাহির বাতিন নেককার হিসাবে কবুল করুক, সর্বদা আল্লাহকে ভয় করে নেকির পথে চলার তৌফিক দান করুক। আমাদের গন্তব্য কোথায়? আল্লাহ আমাদের গন্তব্যকে সুখময় শান্তিময় হিসাবে কবুল করুক। কারণ কবর জগতে মরার পরে আমার সাথে আপনার সাথে কেউ নাই, সবাই চলে যাবে, সবাই কেউ নাই, আমরা তাকিয়ে থাকব অসহায়। কিতাবে আছে হযরত সাইয়েদনা ইবনে হাজার হাইতামি রাহমাতুল্লাহি তাআলা আলাই, উনি বলেন, আমি ছোট ছিলাম, আমার ছোট কালে আমার আব্বা মারা যায়, তখন আমি প্রতিদিন নিয়মিত আমার আব্বার কবরের পারে গিয়ে কোরআন শরীফ পাঠ করতাম। আমাদেরও তো অনেক বাপ মারা গেছে, ছেলে কি প্রতিদিন কবরের পারে যায় কোরআন শরীফ পড়ে? সপ্তাহে একদিনও কি পড়ে? একটু চিন্তা করা দরকার। হযরত ইবনে হাজার হাইতামি রাহমাতুল্লাহি তাআলা বলল, আমি প্রতিদিন আমার আব্বার কবর জিয়ারত করতাম, কোরআন শরীফ পাঠ করতাম কবরের পারে। একবার রমজান শরীফে ফজরের নামাজের পর সাথে সাথে আমি আমার আব্বার কবরের পারে চলে যাই কোরআন শরীফ পড়ার জন্য। তখন ভালো করে আলো হয় নাই, আলো আঁধারে একটা অবস্থা। যখন আমি ভোর সকালে নামাজ পর চলে যাই, তখন আমি আমার সাথে কেউ ছিল না, আমি একাই ছিলাম। আমি আমার আব্বার কবরের পাশে বসে কোরআন শরীফ পড়তেছিলাম, হঠাৎ আরেকটা কবর থেকে আহ আজাবের চিৎকার আর্তনাদ বের হচ্ছে, আহ। হযরত ইবনে হাজার হাইতামি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বললেন, আমি ভয় পেয়ে গেলাম, আমি ভয়ে কোরআন পড়া বন্ধ করে দিলাম। ওই কবর থেকে আহ আজাবের আওয়াজ বের হচ্ছে, মৃত ব্যক্তির চিৎকার আর্তনাদ বের হচ্ছে। এভাবে চলতে রইল, যখন সূর্য উদয় হলো, সকাল আঁধার গিয়ে আলোতে প্রস্ফুটিত হলো, তখন ওই কবরের আহ আহাজারি আর্তনাদ চিৎকার আজাবের আওয়াজ বন্ধ হয়ে গেল। এমন সময় আমার কবরের পাশ দিয়ে এক ব্যক্তি যাচ্ছিল, আমি ওই পথিককে জিজ্ঞাসা করলাম, এই কবর খার, এর পরিচয় কি? তখন ওই পথিক, এই কবরের পরিচয় কি, সে কার ছেলে, কোথায় বাড়ি, সব কিছু বলে দিল। আমি আশ্চর্য হয়ে গেলাম, যার ব্যাপারে বলা হচ্ছে সেই নিয়মিত মসজিদে আসা যাওয়া করত, অনর্থক কথাবার্তা বলতো না, খারাপ কাজে লিপ্ত থাকতো না, নিয়মিত আল্লাহওয়ালাদের মধ্যে অন্তর্ভুক্ত ছিল, তার কবরে কেন আজাব? হযরত ইবনে হাজার হাইতামি রাহমাতুল্লাহি তাআলা আলাই বললেন, এই ব্যক্তি তো অনেক নেককা, কেন তার কবরে এত আজাব? ইনার সম্পর্কে আমার জানতে হবে। হযরত ইবনে হাজার হাইতামি রাহমাতুল্লাহি তাআলা আলাই তালাশ করতে লাগলেন এই মৃত ব্যক্তির সম্পর্কে। তালাশ করতে করতে জানতে পারল এই মৃত ব্যক্তি একজন ব্যবসায়ী ছিল, নামাজি ছিল, আল্লাহওয়ালা ছিল, ইবাদত গুজারওয়ালা ছিল, ব্যবসা করত, আর এই ব্যবসার মধ্যে সুদে ঠাকা লাগাইত, সুদ খেত, যার কারণে এই বান্দার এই আজাব। আজকে আমাদের অনেক ভাই আছে মানুষকে টাকা দিয়ে সুদ খায়, বিভিন্ন জায়গায় টাকা সঞ্চয় করে সুদ নিয়ে নেয়, বিভিন্নভাবে সুদের মুদারাবা, মুনাফা বিভিন্ন নামে বিভিন্নভাবে নিচ্ছে, হজ করে, নামাজও পড়ে, ইবাদতও করে, সব করে, কিন্তু ইনকামটা সুদের মধ্যে রেখে দিয়েছে। যারা এমন তাদের কি হবে, তাদের গন্তব্য কোথায়? এই ব্যক্তি থেকে কি আমরা শিক্ষা নেব না? হযরত ইবনে হাজার হাইতামি রাহমাতুল্লাহি তাআলা আলাই দেখলেন দেখতে সব নেককার, গুনার কোনো রেশ মাত্র নাই, কিন্তু তার ইনকাম তার ব্যবসা সুদের মধ্যে জড়িত ছিল, যার কারণে এই ব্যক্তিকে কবরে আজাব দেওয়া হচ্ছে, কবরে আজাবে গ্রেফতার। আজকে আমাদের অনেক ভাই অনেক বোন আছে, অনেক মা আছে, হালা আছে, যারা 10,000-5,000 করে মহিলাদেরকে দেয়, উল্টা বেনিফিট নেয়, সুদ খায়। অনেক পুরুষও আছে এভাবে দেয় এভাবে নেয়। আমরা কি মরব না? আমরা কি কবরে যাব না? এই জন্য প্রিয় ইসলামী ভাইরা, আমাদের চাইলে দর্শক বৃন্দ, সম্পদ কমে যাবে এই বয়ে সুদের মধ্যে না পড়ে, দুই নম্বরের মধ্যে না পড়ে। আল্লাহ আমাদেরকে হিফাজত করুক, আমাদের গন্তব্য আল্লাহকে রাজি করা হোক, এই টেনশনে এই চিন্তায় জীবন যেন আমরা গড়ি। হযরত সাইয়্যিদানা শেখ আবু তালিব মক্কি রহমতুল্লাহি তাআলা আলাই বলেন, নিজের গুনাহ নয় অন্যের, বরং অধিকাংশ অন্যের গুনার কারণে বান্দা জাহান্নামে প্রবেশ করবে। যারা বান্দার হক বিনষ্টকারী, মানুষের উপর বোঝা চাপিয়ে দেয়, আর অসংকোচ মানুষ এমন আছে যারা অন্যের নেকির কারণে জান্নাতে প্রবেশ করবে, এটা একদম সুস্পষ্ট যে অন্যের নেকি অর্জনকারী সেই ব্যক্তি হবে দুনিয়াতে হয়তো মুসলিম ছিল, হয়তো অভাবে কোনো কষ্টের মধ্যে ছিল, যাকে কেউ ফাত্তা দিত না, বেলো মূল্যায়ন করত না, যাকে কেউ আঘাত করে সেই হয়তো নীরবে সহ্য করে। কাল কিয়ামতে এই ধরনের মানুষ নেককারদের নেকি নিয়ে নিবে। হ্যাঁ, আর যারা মানুষকে আঘাতকে আঘাত করে, নির্যাতন করে, হক তলফি করে, তাদের নেকিগুলা যাদের উপর এই ধরনের আচরণ করা হয়েছে তাদেরকে দিয়ে দেওয়া হবে। এই জন্য ভাই, কেউ যদি বড় অফিসার হও, কর্মচারীর উপর জুলুম করিও না, কাল কেয়ামত অফিসারের সব নেকি নিয়ে নেওয়া হবে। কেউ যদি বড় কোনো এলাকার সর্দার হও, এলাকাবাসীর উপর জুলুম করিও না, ওই নেককার সর্দার তোমার নেকি নিয়ে নেওয়া হবে। কেউ যদি কোনো প্রতিষ্ঠানের কর্ণধার হও, অধীনস্থ হাজার হাজার শ্রমিক, তাদের উপর জুলুম করিও না, বসকে খুশি করার জন্য তোমার নেকি সব নিয়ে নেওয়া হবে। নেকি না থাকলে যার উপর জুলুম করা হয়েছে তার গুনাহ দিয়ে দেওয়া হবে। আমাদের গন্তব্য কই? মৃত্যুবরণ করা। আমাদের গন্তব্য কই? কবরের ফসনের জন্য প্রস্তুতি। আমাদের গন্তব্য কই? কবরে একাকী ঘরে থাকা। আমাদের গন্তব্য কই? কাল কিয়ামতের 25,000 বছরের একটা দিন, ওই দিনে উঠা। ইয়ানবসি ইয়ানবসির একটা ভয়াবহ দিন হবে, সবাই ফালিয়ে যাবে, কেউ আমার আপনার সাথে নাই। হযরত ইমাম ইবনে জাওজি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আর কতদিন নেক আমলে অলসতা করবে, আর কতদিন মিথ্যা আশা আকাঙ্ক্ষায় লোভ লালসায় থাকবে? তোমরা অবকাশ পেয়ে প্রতারিত হচ্ছ, মৃত্যুকে কেন স্মরণ করতেছ না? তোমরা যে সন্তান, যে বাড়ি ঘর নির্মাণ করছ, সব কিছু বিরান হয়ে যাবে, সন্তানও মারা যাবে, বাড়িঘরও বিরান হয়ে যাবে, যা সঞ্চয় করে নিচ্ছ ধন সম্পদ সব ধ্বংস হয়ে যাবে। তোমাদের আমল কিয়ামতের দিন একটি আমলনামা পাণ্ডুলিপি বই আকারে সংরক্ষিত থাকবে। আসলে বাস্তবিক তাই, ঘর যে বানাইছে সে নাই, সম্পদ যে সঞ্চয় করেছে সে নাই, অন্যরা মালিক হয়ে গেছে, এটাই বাস্তবতা। আমাদের গন্তব্য কোথায়? আল্লাহকে রাজি করা, এটাই হোক জিন্দেগি। এখন বেঁচে আছি, মতকে ভুলে না যায়, এটা সুবর্ণ সুযোগ। এটাকে ইবাদতের মধ্যে হায়াতকে, এই সময়কে অতিবাহিত করি। অনেকে বলে হাও এনজয় করো, মুশ করো, এটা ঠিক না। আল্লাহ আমাকে এনজয় করার জন্য, আমার আপনার জন্য জান্নাত বানিয়ে রেখেছে, দুনিয়া তো কারাগার। হ্যাঁ, এটা তো ক্ষেত কামারের বীজ বপন, চাষাবাদ করার একটা জায়গা, নেক আমলের একটা জায়গা, সুফল ভোগ ইনশাআল্লাহ জান্নাতে। এই জন্য প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, জিন্দেগি মুক্তসর, অল্প, এটাকে নেকির মধ্যে অতিবাহিত করে অনর্থক অযথা কাজ থেকে নিজেকে হিফাজত করি। আহ, জাহান্নামের ভয়ে আমার আপনার তরতর করে কাঁপা দরকার, ভয় করা দরকার। কারণ জাহান্নামের ব্যাপারে বলা হচ্ছে, জাহান্নামের সাথে যদি দুনিয়ার সাথে সুই পরিমাণও ছিদ্র করে দেওয়া হয়, দুনিয়ার মানুষ জ্বলে ফুরে মরে সারকার হয়ে যাবে। খুব কঠিন একটা জায়গা। এই জন্য আমাদের গন্তব্যকে সুখময় করার জন্য নেকিওয়ালা জিন্দেগি গ্রহণ করি। হযরত সাইয়েদনা হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কে জিজ্ঞাসা করা হলো যে বনি ইসরাইল কম সম্প্রদায়, এরা কি দিনের উপর ছিল না, দিনের আহকাম মানত না, এদের উপর এত বিভিন্ন ধরনের আজাব হওয়ার কারণ কি? কেন এদেরকে বিকৃত, এদের চেহারা পরিবর্তন করে দেওয়া হয়েছে? কেন এদেরকে বানর শুকর বানিয়ে দেওয়া হয়েছে? হযরত হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন বনি ইসরায়েলকে বানর শুকর বিভিন্নভাবে তাদেরকে তাদের আকৃতিকে পরিবর্তন করে দেওয়া হয়েছে? হযরত সাইয়েদনা হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল এভাবে, না না, বরং যাদের ওই বনি ইসরায়েলদেরকে যখন কোনো কিছুর নির্দেশ দেওয়া হতো, তখন তারা সেটা ছেড়ে দিয়ে সেটা পালন করতো না, তখন তারা সেটা পালন করতো না। যখন কোনো কাজ থেকে বাধা দেওয়া হতো, তখন তারা সেটা মানত না। এ পর্যন্ত যে তারা নিজের দিন থেকে এভাবে বের হয়ে গেল, যেমন মানুষ নিজের পোশাক থেকে বের হয়ে যায়। প্রিয় ইসলামের ভাইরা, বনী ইসরায়েল একটা বড়, অনেক বড় সম্প্রদায়, এদের উপর অনেক আযাব নাযিল হয়েছে, এদেরকে ওদের চেহারাকে বিকৃত করে দেওয়া হয়েছে বানর শুকর বিভিন্নভাবে। কেন? একটা কারণ, যেটা বলা হতো সেটা করতো না, যেটা মানা করা হতো সেটা করতো। আজকে আমাদের চিন্তা করার দরকার, আল্লাহ পাকের যেটা নির্দেশ সেটাকে পালন করি, যেটা আল্লাহ মানা করে সেটা বেশি করি। হায়াতুন নবী আখেরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দয়ায় আখেরি নবীর উম্মত হওয়ার কারণে হয়তো এই ধরনের আযাব আমাদের মধ্যে আসতেছে না, নাইলে বনি ইসরায়েলের চাইতে কোনো কম অংশে আমরা করতেছি না। এখন এমন নাফরমানি করি, সুদ খায় আমাদের মধ্যে, মুসলমান, নামাজি, হাজি, কাজী, দাড়িওয়ালা, টুপিওয়ালা, আলিমের লেবাসওয়ালা সুদ খায় বলে এটা সুদ না, এটা তো প্রফিট। ঘুষ খায় বলে এটা তো আমাকে সাফানির জন্য দেওয়া হয়েছে, সুদ হারাম, গুষ হারাম, কিন্তু এই হারামকে আমরা অবাধে অ্যাকসেপ্ট করে নিচ্ছি, অবাধে দিচ্ছি। সুদ খাওয়া হারাম, দেওয়া হারাম, লিখক এইও হারাম। এখন আমাদের অনেক ভাই আছে চাকরির জন্য এই ধরনের প্রতিষ্ঠানে ঢুকে যায়, করে দুনিয়াতে মশ করো, এনজয় করো, টাকার দরকার, ওখানে বাড়ি আছে, গাড়ি আছে, ড্রাইভার আছে, ফ্ল্যাট বাড়ি আছে, লাখ লাখ টাকার বেতন আছে। ও ভাই, জিন্দেগি এটা পরীক্ষা, এটা মুমিনদের জন্য কারাগার। তাই বলে অভাবে আসি বলে যা ইচ্ছা তা খেয়ে ফেলবো, যেটা পাই সেটা করে নেব না। আল্লাহ আমাকে আপনাকে সবাইকে অভাব দিয়ে, রোগ ব্যাধি দিয়ে, বিপদ আপদ দিয়ে, মুশকিলাত দিয়ে, বিভিন্নভাবে তারা তারা বিভিন্ন ধরনের পরীক্ষা করবে আমাদেরকে। এই জন্য আমার আপনার গন্তব্য কোথায় চিন্তা করা দরকার। বনী ইসরায়েলের যারা নেককার ছিল তারা গুনাহগারদের মতো বরবাদ হয়ে গেল। কেন? নেককারদেরকে বলা হয়েছে তোমরা নাফরমান যারা তাদের থেকে বেঁচে থাকো, কিন্তু বনী ইসরায়েলের কম নাফরমানগণ বিভিন্ন অনুষ্ঠান করত, হানাফিনার ইন্তেজাম করত, যারা ফরমাবরদার, যারা মওলার কানুন মেনে চলত, তারা তাদের সাথে উঠা বসা শুরু করে দিল, তাদের অনুষ্ঠানে যাওয়া আসা শুরু করে দিল, তাদের সাথে খানা দাওয়া গ্রহণ করা শুরু করে দিল। আখের আল্লাহ নেককারদের মন ওই বদকারদের মধ্যে সাথে মিলিয়ে দিল। আজকে আমরা এটাকে পরোয়া করি না, বলে আমি কি করব, ও সুতকু কী হয়েছে, ও আমার খুব ভালো বন্ধু। আরে সুতকুরের সাথে কিসের বন্ধু? ও বড় অফিসার। আরে গুসকুরের সাথে কিসের বন্ধুত্ব? বন্ধুত্ব রাখি তো কোরআনের সাথে রাখি, কোরআন কবরে বান্দার সাথে থাকবে। বন্ধুত্ব রাখি তো নামাজের সাথে রাখি, নামাজ কবরের সাথে থাকবে। বন্ধুত্ব রাখি তো দান সৎকার সাথে রাখি, দান সৎকার কবরে থাকবে। বন্ধুত্ব করি তো মা বাপের সেবার মধ্যে, মা বাপের সাথে বন্ধুত্ব করি। এটা নাই আমাদের গন্তব্য কোথায়? বর্তমান মেজরিটি মহিলার গন্তব্য হচ্ছে শ্বশুর শাশুড়িকে ফেলে দাও, স্বামী নিয়ে চলে দাও। মেজরিটি এ মা বাপের বদদোয়া স্বামীর উপর পড়ে, এগুলা থেকে বাঁচবা কিভাবে? আজকে যারা স্বামী নিয়ে, আগে যারা শ্বশুর শাশুড়ি রেখে স্বামী নিয়ে চলে গেছে, আজকে যখন তারা বৃদ্ধ হয়েছে তারা বলে হুজুর ছেলেরা আমারে দেখে না, একটু ইতিহাস পিছনে তাকিয়ে দেখিও, তারা এই কর্মটা তাদের মা বাপের সাথে করেছে। দেখেন বদদোয়া নিতে নাই। আমাদের গন্তব্য হচ্ছে মানুষের দোয়া নেওয়া, আমাদের গন্তব্য হচ্ছে হালাল খাওয়া, আমাদের গন্তব্য হচ্ছে হারাম থেকে বাঁচা। আমি বলবো দোয়ানি, মানুষের দোয়ানি, মা বাবার দোয়ানি, বিভিন্ন বয়সের পিছনে ঘুরার দরকার নাই। যার মা বাপ আছে তার সব আছে, যার উপর মা বাপ রাজি তার উপর আল্লাহ রাজি। এই জন্য মা বাপকে প্রাধান্য দিই, মানুষকে কষ্ট না দিই, মানুষকে গুরুত্ব দিই, মানুষকে মূল্যায়ন করি। কিন্তু এটা আজকে দিন দিন কমে যাচ্ছে, কেন জানি কেমন উল্টা সিধা আমরা হয়ে যাচ্ছি। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। হাদিসে মুবারাকার মধ্যে আছে, যখন কোনো মানুষ গুনাহ করে তখন তার অন্তরে একটা কালো দাগ পড়ে, অন্তর এখানে কল দুধের দুই আঙ্গুল নিচে কল অন্তর একটা কালো দাগ পড়ে, দ্বিতীয় গুনাহ করলে দ্বিতীয়বার কালো দাগ পড়ে। এভাবে তার অন্তরে ধীরে ধীরে গুনার কারণে কালো হয়ে যায়, ফলে ভালো কথাও তার অন্তরে প্রভাব বিস্তার করে না। কত একটা মারাত্মক বিষয় গুনাহ। গুনাহ করতে করতে যখন মনটা মরে যাবে, ভালো কাজও ভালো লাগবে, ভালো কথাও ভালো লাগবে না। এটা হচ্ছে, অনেকে বলে এগুলার দরকার কি, আমাকে শোনাইও না। সুৎকুররা বলে এটা আমাকে শোনানোর দরকার না, আমি ভালো বুঝি। ঘুষকুরও বলে এটা আমি ভালো বুঝি। যারা কলমের আগে দুর্নীতি করেও বলে আমি ভালো বুঝি। এরা বুঝাইলে এরা বুঝে না। কাউকে যদি বুঝাই মা বাপকে সেবা করো, আমি আমার মা বাপ আমি ভালো বুঝি, তুমি জানো না আমার মা বাপ কত খারাপ, কেমন বেয়াদব ছেলে, বলা মা বাপ খারাপ, যার কারণে দুনিয়া দেখছো, যে মাতার গাম ফাঁয়ে ফেলছে তোমাকে প্রতিষ্ঠিত করার জন্য, তোমাকে বড় ডিগ্রি দেওয়ার জন্য, শিক্ষিত করার জন্য, আজকে ওই মা বাপকে তুমি ফাত্তাও দিচ্ছ না, বউয়ের কারণে, টাকার কারণে, বন্ধুর কারণে। বুঝবা কত দানে কত চাইল, যখন তুমি বুড়া হইবা, যখন তুমি বৃদ্ধ হইবা, যখন তুমি মা বাপের বয়সে উপনীত হইবা, যখন তোমার ছেলে সন্তান হবে তখন বুঝবা। কিন্তু আফসোস, তখন তোমার আমার দিলের আর্তনাদ কান্না শোনার কিও থাকবে না। আল্লাহর ওয়াস্তে আল্লাহকে ভয় করি, আল্লাহর ওয়াস্তে হারাম পথ থেকে নিজেকে বাঁচাই, সত্যিকার অর্থে তোবা করি, মা বাপ বৃদ্ধ থাকলে তাদেরকে সেবা করি, তাদের দোয়া নিই। আমাদের গন্তব্য হোক মা বাপকে সেবা করা, আমাদের গন্তব্য হোক মা বাপের চেহারা হাসি মুখে দেখে ডেলি যতবার দেখা হয় ততবার মকবুল হজের সোয়াব নেওয়া, এটা আমাদের গন্তব্য হোক। আল্লাহ বুঝার তৌফিক দান করো, আল্লাহ পাক আমল করার তৌফিক দান করো। মাদানী চ্যানেল দেখতে থাকি, নেক আমল করতে থাকি, মাওলার দরবারে তোবা করতে থাকি, ইনশাআল্লাহ একদিন আল্লাহ পাক দয়া করবে। আমাদের কাজ হচ্ছে গোলামি করা, মাওলার তরিকায় চলা, আল্লাহর উপর ভরসা রাখা। আজকে এই পর্যন্ত, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।